الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের চমৎকার এক বিষয় নিয়েছি ইনশাল্লাহ, সে সম্পর্কে আমরা বিষয় সম্পর্কে শুনব, কোরআন হাদিস থেকেও ইনশাল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। রাসূলে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা নেকির কাজের পূর্বে নিয়তকে প্রাধান্য দিতেন। শেখ শাইখে কামিল শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলী আল্লাহ একবার বলা যায় ওনাকে এই যুগের আলিমে নিয়ত। নিয়তের ব্যাপারে আমির আহলে সুন্নাত খুব কঠোর। প্রত্যেকটা কাজের পূর্বে আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ যেভাবে নিয়ত করেন তা আমাদের জন্য শিক্ষা, তা আমাদের জন্য বাস্তবিক উদাহরণ। আল্লাহ পাক আমাদেরকেও ভালো কাজের পূর্বে নেকির কাজের পূর্বে অধিক পরিমাণে নিয়ত করার তৌফিক দান করুক। শুরুতে নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের নিমিত্তে। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা কিছু শুনব আমল করব, স্মরণে থাকলে অপর ভাই নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি, রহমত আল্লাহ পাকের রহমত নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে আমাদের অনুষ্ঠান। রহমত কীভাবে আমরা পাবো, রহমত প্রাপ্তি হয় কীভাবে? রহমত প্রাপ্তির মাধ্যমে হচ্ছে নেকির কাজ করা, রহমত প্রাপ্তির মাধ্যমে হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা। মনে রাখবেন যে যত বেশি নেকি করবে, যে যত বেশি আল্লাহ পাকের নৈকট্যবর্তী হবে, তত বেশি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। রহমত প্রাপ্তির একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেটা শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তা নিয়ে খুশি থাকা, বাড়তি কিছু না চাওয়া। বাড়তি কিছু চাওয়া কখন? আখেরাতের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে যতটুকুই রয়েছে, যাই রয়েছে, তার শুকরিয়া আদায় করা। আজকের বিষয় রহমত প্রাপ্তির মাধ্যম কৃতজ্ঞতা। আল্লাহু আকবার। শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক্বাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল সময়ে ভালো ভালো নিয়ত সহকারে দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক। আসুন একবার দুরূদ শরীফ পড়ি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর কী, শুকরের বারাকাত কী, মানে কৃতজ্ঞতা, শুকর কৃতজ্ঞতা এটা একই বিষয়। মনে রাখবেন শুকর বা কৃতজ্ঞতা আমরা যেটাই বলি না কেন এটা আল্লাহ পাকের রহমত প্রাপ্তির অনন্য মাধ্যম। বান্দা যখন কৃতজ্ঞ হয়ে যায়, শুকরিয়া আদায়কারী হয়, তখন আল্লাহ পাকের দয়া রহমত আর বরকত লাভের একটি উপায় সে পেয়ে যায়। যখন বান্দা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া ছেড়ে দেয় তখন বান্দা থেকে নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়, বান্দা রহমত পায় না। আল্লাহু আকবার। খুদ মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক যতক্ষণ চান নিজের নেয়ামত দ্বারা মানুষকে উপকৃত করতে থাকেন, এবং যখন তার অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় তখন তিনি সেটাকেই তাদের জন্য আজাব বানিয়ে দেন। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদানের এক ব্যক্তিকে বলেছিলেন, নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক কৃতজ্ঞতার সাথে এবং কৃতজ্ঞতার সম্পর্ক নিয়ামত বৃদ্ধির সাথে, এই দুটি এক অপরের জন্য অপরিহার্য। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত বান্দার পক্ষ থেকে কৃতজ্ঞতা বন্ধ না হয়। হায় হায়, আমাদের বিষয় হচ্ছে রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে কি কৃতজ্ঞতা। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত বান্দার নিয়ামতকেও ছিনিয়ে নেওয়া হয় না, নিয়ামতও বন্ধ হয় না। এখন আমরা অনেক সময় হয় নিয়ামত যখন আসে, নিয়ামত আসার পর যখন চলে যায় এটা নিয়ে আমরা ফিকির করতে থাকি, টেনশনে পড়ে যায়, আল্লাহ একবার আমার নিয়ামত চলে গেছে, আমার সম্পদ কমে যাচ্ছে, আমার সুস্বাস্থ্য ছিল এখন এটা পাচ্ছি না, সময়ের বরকত পাচ্ছি না। আচ্ছা যখন এটা ছিল তখন শুকরিয়া আদায় করিনি, যখন এই নিয়ামত আমার কাছে ছিল তখন এটা কৃতজ্ঞতা আদায় করিনি এবং এটাকে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজে ব্যবহারও করিনি। তো সমস্যা তো হচ্ছে আমার মধ্যে যে আমি কেন নিয়ামতকে কাজে লাগাতে পারিনি। উদাহরণস্বরূপ সময় অনন্য এক নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আমার আপনার জন্য হায়াত অনন্য এক নিয়ামত। এখন কেউ যদি মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, এখন সে চিন্তা করতেছে আল্লাহু আকবার কেন এখন আজরাইল আসলো, এখন আমার মৃত্যু হয়ে যাবে, এখন কীভাবে হবে? আমি তো এখনও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করিনি, আমি এখনও কবরের প্রস্তুতি গ্রহণ করিনি, আমি এখনও আখেরাতের বিষয়ে চিন্তাই করিনি। তো এখন যদি সে হযরতে আজরাইল আলাইহিসসালামের সামনে, মালাকুল মউতের সামনে মৃত্যুর দরজায় উপস্থিত হয়ে যদি এ চিন্তা করে, এটা তার জন্য বোকামি ছাড়া কিছুই নয়। কেন 30 বছর 40 বছর আমি আমার হায়াতকে, সময়ের মতো মহান নিয়ামতকে আমি কোন কাজে ব্যয় করেছি? দুনিয়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে আমি কাটিয়ে দিয়েছি, আর মৃত্যুর সময় চিন্তা করতেছি আখেরাতকে সাজাতে হবে, মৃত্যুর সময় চিন্তা করতেছি আল্লাহকে রাজি করতে হবে। না ভাই, তেমনইভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই নিয়ামত যখন আমি পেয়েছি তখন এই নিয়ামতকে আমি কাজে লাগাই, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের রহমতও পাই, নিজের আখেরাতকে সাজিয়ে নিই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক কোনো বান্দাকে পরিবার, সম্পদ এবং সন্তানের রূপে কোনো নিয়ামত দান করার পর সে যদি বলে মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যা আল্লাহ পাক চান নেকি করার শক্তি তারই তৌফিকে হয়, অর্থাৎ শুকর আদায় করে, তাহলে সে মৃত্যু ছাড়ার কোনো বিপদে পড়বে না। আল্লাহ হবে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে পাক শোয়াবুল ঈমান নামক গ্রন্থের মধ্যে লিখিত রয়েছে, শুকরকে ফজাইল নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী পাকের এই হাদিস তো সত্য, কিন্তু আমাদের সমস্যা হয় আমরা শুকরিয়া আদায় করতে পারি না। মনে রাখবেন, শুকরিয়া, কৃতজ্ঞতার আসল ভিত্তি হলো মানুষ নিয়ামতের ধারণাও তা প্রকাশ করবে, এবং কৃতজ্ঞতার বাস্তবতা হলো নিয়ামতদাতার নিয়ামতকে তার মহত্বের সাথে স্বীকার করা এবং নফসের আনুগত্য করা। আল্লাহ আকবার। হযরতে আবু আকিল রহমতুল্লাহি আলাইহি বলেন যে, আমি হযরতে বাকর বিন আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে শুনেছি, বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে, তখন আলহামদুলিল্লাহ বলার বরকতে তার জন্য একটি নিয়ামত অপরিহার্য হয়ে যায়। সেটি কি? জিজ্ঞাসা করা হলো সেই নিয়ামতের প্রতিদান কি? তিনি বললেন, তারও প্রতিদান বান্দার আলহামদুলিল্লাহ বলাই, সুতরাং এটি বলতেই তার কাছে আরেকটি নিয়ামত এসে যায়, কারণ আল্লাহ পাকের নিয়ামত শেষ হয় না। ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ, ছোট্ট, অনেক ছোট, বলতে 2-3 সেকেন্ড লাগে, কিন্তু এটার মাধ্যমে যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, পাশাপাশি নিয়ামত প্রাপ্তির একটা মাধ্যমও হয়ে যায় আলহামদুলিল্লাহ বলা। আমরা চিন্তা করি আমরা কতটুকু আলহামদুলিল্লাহ বলি। খাবার তো আমরা প্রতিদিনই খাই, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, বিকেলে, অনেকে 3 বেলা, অনেকে 4 বেলা, অনেকে 5 বেলা, অনেকে অগণিতবার হচ্ছে খাওয়া। আচ্ছা, পানি আমরা সারাদিনে 2 লিটার 3 লিটার, অনেকে 8 গ্লাস 5 গ্লাস পান করেই থাকি, কিন্তু আমি কতবার আলহামদুলিল্লাহ বলেছি? পানির মতো নিয়ামত আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, এটা বলার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অথচ যদি আমরা দেখি, যারা আল্লাহ ওয়ালা ছিলেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম যারা ছিলেন, ওনাদের শুকরিয়া আদায়ের ব্যবস্থা কী ছিল? আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কেমনভাবে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন? বর্ণিত রয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের এভাবে প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহি হামদান কামা ইয়ানবাগি লি কারামি ওয়াজহি রব্বি জাল্লা জালালুহু, অর্থাৎ আল্লাহ পাকের জন্য এমন প্রশংসা যা আমার প্রতিপালকের মহান সত্তার জন্য শোভনীয়। তখন আল্লাহ পাক তার প্রতি ওহি অবতীর্ণ করলেন, হে দাউদ, তুমি ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে ফেলেছ, অর্থাৎ হে দাউদ, এমন প্রশংসা ফেরেশতারাও করতে পারেনি যা তুমি করে দেখিয়েছ। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক খুশি হন বান্দার প্রশংসা শুনে, বান্দার কৃতজ্ঞতা শুনে। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে রয়েছে যে, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা কীভাবে আদায় করা উচিত? ইরশাদ করা হলো, হে মুসা, তোমার জিবা যেন সদা সর্বদা আমার জিকিরের মধ্যে সিক্ত থাকে। কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে এটা যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যেন সবসময় সিক্ত থাকে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি একটি কিতাবে পড়েছি, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমার প্রতি আমার কল্যাণ অবতীর্ণ হয়, কিন্তু আমার কাছে তোমার অকল্যাণ পৌঁছায়। আমি নিয়ামতের মাধ্যমে তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করি, আর তুমি আমার অবাধ্যতা করে আমার জিকির থেকে উদাসীন থাকো। সম্মানিত ফেরেশতা, সর্বদা তোমার খারাপ আমলই আমার কাছে নিয়ে উপস্থিত হয়। আল্লাহ আকবার। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের অনেক সময় হয় নিয়ামত প্রাপ্তির পর খুশির যখন আমাদের সময় আসে, অনেক বেশি আমরা খুশি, ওই সময় উচিত হচ্ছে সেজদা করা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সেজদা করা। ওই সময় উচিত হচ্ছে নামাজ আদায় করা। আমাদের হয় কি, গান বাজনা লাগিয়ে দেয়। বিয়ের মতো নিয়ামত বিয়ে, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া। দুজন মানুষের জীবন বন্ধনে আবদ্ধিত হয় সুন্নত পদ্ধতিতে। হ্যাঁ, আম্বিয়ে কেরামের সুন্নত, এটা নবিয়ে পাকের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এই পদ্ধতিতে আবদ্ধ হচ্ছে। এই খুশির সময়ও গান বাজনা, ফিল্ম, নাচ, বেপদ্দা, বেহায়েপানা। তো যখন খুশি থাকি আমি, নিয়ামত যখন আল্লাহ আমাকে দিচ্ছে, যখন আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত ইজ্জত ও শোহরত দিয়েছে, তারপরও কেন আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছি? আরে আমার মাওলা দুনিয়ার সাধারণ অনেক মানুষ থেকে আমাকে অনেক উত্তম বানিয়েছেন। আমি একবার চিন্তা করি, আমাদের চেহারা, আমাদের সৌন্দর্য, আমাদের কথা, আমাদের বলা, আমাদের কণ্ঠ, যারা হাফিজ রয়েছে তাদের হাফিজ, যারা আলিম রয়েছে তাদের আইল, যারা মুফতি রয়েছে তাদের যে দিনের ব্যাপারে যে জ্ঞান, যারা মুফাসসিরিন কেরাম রয়েছে, প্রত্যেক ব্যক্তি দিনদার হোক বা দুনিয়াদার হোক, যাদেরকে আল্লাহ পাক যেই মাকাম দিয়েছেন সেই মাকাম অনুযায়ী তাকে শুকরিয়া আদায় করা দরকার, কৃতজ্ঞতা আদায় করা দরকার, যে মাওলা তুমি হাজারো না লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে এই কাজটা আমার দ্বারা করিয়েছো, দিনের খিদমত আমার দ্বারা নিয়েছো, মাওলা আমার এলাকায় অনেক মানুষ রয়েছে তাদের এই নিয়ামত নেই, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমাদের হয় কি, নিয়ামত যখন পাচ্ছি আরও চাহিদা যে আরও পেতে হবে, আর এই চিন্তায় আমরা কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর ইবাদতও ছেড়ে দেয় মানুষ, খুশির সময় মানুষ নামাজ পড়া ভুলে যায়, হয় এরকম, বিয়ের প্রোগ্রাম হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে মেহমান এসেছে, কোনো কোথাও ঘুরতে গেছে, যেটাই হোক খুশির একটা মাধ্যম এখন উদযাপন করতেছে, কী করলো নামাজ ছেড়ে দিয়েছে। আরে ভাই, খুশির সময় তো আল্লাহকে বেশি রাজি করতে হবে, এই খুশির সময় আমাকে আল্লাহ পাক দিয়েছে, বিন্দু পরিমাণ মুহূর্ত সময় লাগবে না, আমার এই খুশির সময় আমার এই নিয়ামত মুহূর্তের মধ্যে বদলে যাবে, ধনী রাস্তা ফকির হয়ে যাবে, হ্যাঁ রাজার আচ্ছার গোলাম হয়ে যায়, দুনিয়াতে প্রমাণ রয়েছে অসংখ্য, আমরা এগুলো ইতিহাস জানি, তারপর আমরা ভুলে গিয়েছি আল্লাহ পাককে, তারপরে নিয়ামত পাওয়ার পর আমরা কৃতজ্ঞতার সে মহান অবস্থা আমরা ভুলে যাচ্ছি, কৃতজ্ঞতার সে মহান একটি নিয়ামত, কৃতজ্ঞতা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। হযরতে মুআবিয়া বিন কুররা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তাকে ক্ষমা করে দেওয়া হয়, আর যে ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তাকেও ক্ষমা করে দেওয়া হয়, আর যে পানি পান করার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তারও ক্ষমা করে দেওয়া হয়। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে নিয়ামত প্রদান করেন তখন তিনি তার উপর নিজের নিয়ামতের প্রভাব দেখতে পছন্দ করেন। নিয়ামতের প্রভাবই এটা যে আমি শুকরিয়া আদায় করি, যেমন খাবার খাওয়ার সময়, কাপড় পরিধান করার সময়, নতুন কাপড় পরিধান করার সময়, পানি পান করার সময়, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, সব জায়গায় আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আরে রাস্তায় যখন বেরোচ্ছি, রাস্তার থেকে যখন আমি ঘরে আসছি, এই শুকরিয়া আদায় করি যে মাওলা তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছো, করা প্রয়োজন। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ পাকের শুকরিয়া বেশি মনে পড়ে, মানুষ তখন আল্লাহ পাকের কথা বেশি মনে পড়ে। আচ্ছা, যখন নিয়ামত থাকে, যখন সুখে থাকে, আরামে থাকে, তখন ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার সময় শুকরিয়া কীভাবে করতেন, কৃতজ্ঞতা কীভাবে করতেন? আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি নিছক তার রহমতে এক অর্থাৎ পানিকে মিষ্টি ও সুপেয় বানিয়েছেন, এবং আমাদের অর্থাৎ উম্মতের গুনাহের কারণে একে লবণাক্ত ও অত্যন্ত তিক্ত বানাননি। একজন আলিমে দিনের বাণী হচ্ছে, আমি আমার বিষয়ে চিন্তা ভাবনা করে দেখলাম তখন সুস্থতা ও শকর ছাড়া, কৃতজ্ঞতা ছাড়া কোনো কল্যাণকে অকল্যাণ থেকে মুক্ত পাইনি। অনেক লোক বিপদ ও শকরকারী কৃতজ্ঞকারী হয়ে থাকে এবং অনেক লোক সুস্থ থাকে, সত্য বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন এই দুটিই চাইবে যে মাওলা আমাকে সুস্থতার নিয়ামত দাও, কৃতজ্ঞতা জ্ঞাপন করার নিয়ামত দান করো। আল্লাহু আকবার। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার দোষ গোপন রাখা হচ্ছে সুস্থতার লক্ষণ। যে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার যে দোষ গোপন রাখা হচ্ছে এটা হচ্ছে সুস্থতার লক্ষণ, আর এই জন্য কৃতজ্ঞতা আদায় করা দরকার। এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা আদায় করার মাধ্যম, যে মাওলা তুমি দুনিয়ার মধ্যে আমার গুনাহকে প্রকাশ করে দাওনি। এর চেয়ে দয়া কী হতে পারে, এর চেয়ে রহমত কী হতে পারে? হাজারো ভুল, হাজারো গুনাহ, হাজারো খারাপ কাজ। আজকে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার জমানা, বাংলাদেশের যে কোনো না পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ব্যক্তি একটা ঘটনা ঘটিয়েছে, যে কোনো একটা খারাপ কাজ করেছে, সেটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে লক্ষ কোটি কোটি ভিউ হয়ে যায়, পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে, বলুন সেই মানুষটার অবস্থা কী হয়? দুনিয়ার নিয়ম হচ্ছে কোনো ব্যক্তির কোনো একটি খারাপ কাজ, ছোট্ট একটি কাজও যদি প্রকাশ পেয়ে যায় মানুষ সেটাকে নিয়ে ব্যঙ্গ করে, মানুষ সেটাকে নিয়ে ভিডিও বানায় নেয়, ছবি বানায়, পোস্টার বানায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এটা পোস্ট হয়। আল্লাহ পাকের দয়া দেখেন একবার, আমাদের একটি না দুইটি না হাজারো অগণিত দোষ, খারাপ গুনাহের যে নির্লজ্জ কাজগুলো রয়েছে আল্লাহ পাক নিজের রহমত দিয়ে ঢেকে রেখেছেন। এটাই বাস্তবিকতা। যদি এই দোষগুলো আমারও যদি প্রকাশ পায়, মা সন্তানকে মুখ লাগাবে, চেহারা চাইবে না, সমাজ তাকে সমাজ থেকে বের করে দিবে যে সে এত নির্লজ্জ, তাকে আমি অনেক ভালো মনে করতাম। আজকে আমরা বাহ্যিকভাবে তো অনেক ভালো হয়ে গিয়েছি, অভ্যন্তরীণ খুবই খারাপ অবস্থা। এই জন্য আল্লাহ পাকের দরবারে সবসময় শুকরিয়া আদায় করা দরকার। মাওলা, তুমি আমার এই গুণাগুলোকে গোপন রেখেছো, খারাপ কাজগুলোকে মাওলা কেয়ামতের দিন আমার গুণাগুলোকে তুমি গোপন রাখিও। এটাই দোয়া করা উচিত যে মাওলা তুমি দুনিয়াতে আমাকে বাঁচিয়ে নিয়েছো, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে হেফাজত করেছো, আখেরাতে বাঁচিয়ে নাও। দুনিয়াতে তো আমরা বেঁচে যাবো, আখেরাতে তো বাঁচতে পারবো না, আখেরাতের দিন তো এটা প্রকাশ পেয়ে যাবে কেয়ামতের দিন, সেই ময়দানে খুব ভয়ানক অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত বান্দাকে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত আমাদেরকে দিয়েছে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং বলা যায় সবচেয়ে বড় যে নিয়ামত সেটা কি, আসুন এই সম্পর্কে আমরা শুনি। হযরত আহমদ রাহমাতুল্লাহি বলেন যে হযরত আবু মুআবিয়া আসওয়াদ রাহমাতুল্লাহকে কেউ আরজ করলেন, হে আবু মুআবিয়া, ঈমান আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আমরা তার কাছে দোয়া করি যেন তিনি আমাদের থেকে এই নিয়ামত ফিরিয়ে না নেন। তিনি ইরশাদ করলেন, নিয়ামত দানকারীর উপর হক রয়েছে, যাকে নিয়ামত দান করবেন তাকে পরিপূর্ণভাবেই দান করবেন। হযরতে আবু মুআবিয়া আসওয়াদ ইয়ামান রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক সবচেয়ে বড় দয়ালু, যেই নিয়ামত দান করেন তা পরিপূর্ণভাবে দান করেন, কোনো আমল করলে তা কবুল করেন। আল্লাহ আকবার, ঈমানের মতো নিয়ামত আর কী হতে পারে, যে আল্লাহ পাক যখন ঈমানের নিয়ামত দিয়েছে এটার উপরে শুকরিয়া আদায় করা দরকার। মাওলা তুমি আমাকে অমুসলিম বানাও নাই, তুমি আমাকে দিন থেকে দূরে করো নাই, তুমি আমাকে আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছো, এর চেয়ে বড় নিয়ামত হতেই কি পারে। আমরা দেখি সর্বশেষ নবীর আমরা উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ মাজহাব ইমামে আজম আবু হানিফা, চার মাজহাবের যিনি শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজহাব আমরা পেয়েছি। সাহাবায়ে কেরামের যে আকীদাগত দল, শেষ দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, ইমান দিয়েছে আল্লাহ আমাদেরকে, তা তো শুকরে আদায় করা দরকার। আর হযরত রাহমাতুল্লাহ সব ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কেউ ইমান হারানোর ভয় না থাকে তাহলে সম্ভাবনা রয়েছে মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়ার। আজকে আমরা চিন্তা করি আমরা কতবার ইমান হেফাজতের দোয়া করি, কতবার আল্লাহ পাকের দরবারে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মাওলা তুমি আমাকে মুসলিম বানিয়েছো আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সুন্নি বানিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানির তরিকায় কবুল করেছো আলহামদুলিল্লাহ, করাই হয় না। দোয়া কোনোদিন হয়তো আমরা করিনি যে আল্লাহ আমার ইমান তুমি হেফাজত করো। যখনই দোয়ার জন্য হাত ওঠে, দুনিয়ার জন্য তো আমরা অনেক কিছু চাই, কখনো এই দোয়া করি মাওলা তুমি আমার ইমান হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত মদিনার অলিতে গলিতে মৃত্যু দাও। কিবলা আমিরুল সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ ইয়া সুবহানাল্লাহ, কেমন সুন্দর দোয়া করেছেন না, যে হামে হারি আলে গুম্বদ কে তলে কদ মোমে মত আয়ে সালামত লেকে যাও দীন ও ইমা ইয়া রাসূলুল্লাহ, মুঝে মরনা হে আকা গুম্বদ খজরা কে সায়ে মে ওতন মে মর যাও তো ক্যা করুঙ্গা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সবুজ গুম্বদের নিচে মরতে চাই, ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। এটার মাধ্যমেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে ইমানের, পাশাপাশি ইমান নিয়ে আমি যাওয়ার একটা মাধ্যম হবে। এই দোয়া তো আমি করি, দোয়া করাতে তো কোনো বাধা নেই। আমি যদি এই দোয়া করি মাওলা তুমি আমার ইমান হেফাজত করো, তুমি আমাকে ইমান নামক নিয়ামত দিয়েছো আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, লক্ষবার আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আর ঈমান নিয়ে যখনই আমি কবরে যাব, মৃত্যু যখন আমি বরণ করব, সেই দিনটা সেই মুহূর্তটা যেন আমি মদিনার সবুজ গম্বুজের নিচে থাকি, আল্লাহ চাইলে কবুল হতেও পারে। অনেক বাংলাদেশের মানুষ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে মারা যাচ্ছেন, তাদের কবর আর আল্লাহ রাসূলের দেশে হচ্ছে, হয়তো আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন, তাদের নসিবে ছিল এমন, আল্লাহ আমাদেরকেও নসিব করুক। দোয়া করা উচিত, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আকবার। হযরতে আবু আইয়ুব আহমদ বিন মুহাম্মদ বিন জাবির কুরাইশী রাহমাতুল্লাহ বলেন যে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক আমাকে আপনার সবচেয়ে ছোট নিয়ামত সম্পর্কে সংবাদ দিন। তখন আল্লাহ পাক তার প্রতি ওহে অবতীর্ণ করলেন, হে দাউদ নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। তিনি নিঃশ্বাস নিলেন, তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, এটি তোমার উপর আমার সবচেয়ে ছোট নিয়ামত। আল্লাহ আকবার, এটা তো সবচেয়ে ছোট নিয়ামত, এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি। একবার চিন্তা করি যদি দুনিয়ার মধ্যে অক্সিজেন বন্ধ হয়ে যায় মানুষ কী অবস্থা হবে। কোভিড-19 যখন আসলো, করোনা ভাইরাস যখন আসছে, কোভিডের আক্রমণে মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিল, ফুসফুসে আক্রমণ হলো, তাদেরকে আইসিউর মধ্যে অক্সিজেনের সাপোর্ট ব্যতীত রাখা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশ সহ দুনিয়ার বড় বড় বিলিয়নরা, দুনিয়ার বড় বড় কোটিপতিরা, যাদের কাছে হাজারো লক্ষ কোটি টাকা থাকে, যারা কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তাদের কাজের মাধ্যমে, ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে, যারা কয়েক কোটি টাকা শুধু মাসে অনেকে স্যালারি দেয়, ও সমস্ত ব্যক্তিরা পর্যন্ত অক্সিজেনের অভাবে মারা গিয়েছে দেখেছি আমরা। তো এটা হচ্ছে অক্সিজেন, এটাই হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ামত, এটাই বাস্তবতা। এই নিয়ামত সবচেয়ে ছোট নিয়ামত বলা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে না চাইতে দিয়েছেন। আজকে আমরা চিন্তা করি যখনই আল্লাপাক কেমন দয়াবান, আল্লাপাকের রহমত কেমন, বান্দা যখন একাকী অবস্থায় দরজা লাগিয়ে জানালা লাগিয়ে সব বন্ধ করে যখন একাকী অবস্থায় এক রুমের মতো খারাপ কাজ করে, গুণা করে, আল্লাপাক সে দরজার নিচ দিয়ে বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেন। কেন? বান্দা যদি অক্সিজেন না পায় তার নিঃশ্বাস চলবে না, সে মারা যাবে, হায়াতের বাজেট এখানে শেষ হয়ে যাবে হয়তো। এটা আল্লাপাকের অনেক বড় দয়া, এটা বাস্তবিক অর্থে। আমরা চাইলে অক্সিজেনকে কিনা বেচা করতে পারবো না, যে আমি ক্রয় করবো আপনি বিক্রি করেন, আমি বিক্রি করবো আপনি ক্রয় করেন, এটা হবেই না। আল্লাপাকের শ্বাস প্রশ্বাসের মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটার হেফাজত আমাদের করা উচিত। হেফাজতের আরেকটা মাধ্যম হচ্ছে বাংলাদেশের সহ পুরো দুনিয়াতে আমরা এখন দেখছি গরমের যে তাপ, গরমের যে মাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটার একটা কারণ হচ্ছে আমরা আমাদের অক্সিজেন আসার এবং শীতল হাওয়া আসার যে মাধ্যম সেই বন জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছি। গাছপালা একদম কাটাতে শুরু হয়েছে। আজকে থেকে আমরা 5 বছর আগে চিন্তা করি, আমাদের শহর বা আমাদের এলাকা বা আমাদের বাড়ির অবস্থা কী ছিল, চারপাশে গাছ ছিল, শীতল আবহাওয়া ছিল, কিন্তু যখন থেকে আমরা গাছ কাটছি অক্সিজেনের ঘাটতি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দুনিয়ার মধ্যে গরমের তাপ বেড়ে যাচ্ছে, বৃষ্টি কমছে, প্রাকৃতিক দুর্যোগ আসতেছে, এটার কারণ হচ্ছে মানুষ। আমরা আমাদের দুনিয়াটা কেমন বাড়ি বানিয়ে নিয়েছি, জঙ্গল কেটে 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 বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ নির্মাণ করা হচ্ছে। আরে ভাই, কিছু তো হেফাজত থাকা দরকার। প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ আমরাই হয়ে যাচ্ছি অনেক সময় মানুষ। গাছ নিধন করছে, পশু পাখিকে হত্যা করছে, বিভিন্ন মাধ্যমে দুনিয়ার পরিবেশটাকে আমরা একটা খারাপ পরিবেশ বানিয়ে নিচ্ছি, দুনিয়ার পরিবেশটাকে আমরা বসবাসের অনুপযুক্ত বানিয়ে নিচ্ছি। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, যেখানে নদীর পার সেখানটাও ধ্বংস করা হচ্ছে। আগে দেখা যেত নদীর পাড়ের মধ্যে, রাস্তার দুই ধারের মধ্যে গাছ আর গাছ, এখন গাছই পাওয়া যায় না। অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, দুনিয়ার মধ্যে নাইট্রোজেন বেড়ে যাচ্ছে, নাইট্রোজেন যে পরিমাণ যে আবহাওয়ার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক বড় ক্ষতি হয়। গবেষণা এটা করে দেখাচ্ছে মানুষ। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক, অক্সিজেনের নিয়ামত, নিঃশ্বাসের এই নিয়ামতকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য হেফাজত করুক, আর এই নিয়ামতের শুক্রিয়ারও আমাদের আদায় করার তফসিল দান করুক। হযরত তামিম বিন সালামা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাকে এই বিষয়ে বলা হয়েছে, যখন বান্দা খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে এবং শেষে আলহামদুলিল্লাহ বলে, তখন তার থেকে খাবারের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে না। হায় হায়, মহান তাবেঈ বুযুর্গ হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন তার ডান পাজর থেকে জান্নাতীদের এবং বাম পাজর থেকে জাহান্নামীদের বের করলেন এবং তারা জমিনে চলতে লাগলো। তাদের মধ্যে কিছু অন্ধ, কিছু বধির ও কিছু বিপদগ্রস্ত ছিল। তখন হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের এরকম সৃষ্টি করনি কেন? আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, আমি চাই যে আমার শুকর আদায় করা হোক। হ্যাঁ, আমি চাই যে আমার শুকর আদায় করা হোক, কারণ যখনই কিছু অন্ধ মানুষকে দেখা হয় তখনই এটা অন্তরে আসে, আল্লাহ আমাকে অন্ধ বানায়নি, আলহামদুলিল্লাহ। যখনই কিছু বধির মানুষকে আমরা দেখতে পাই তখনই আমি চিন্তা আসে, আল্লাহ পাক আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন, শ্রবণ করার শক্তি আমাদেরকে দিয়েছেন। যখনই বিপদগ্রস্ত মানুষকে দেখি তখন এ চিন্তায় আনা দরকার, মাওলা তুমি হাজারো বিপদ থেকে আমাকে রক্ষা করেছো, আলহামদুলিল্লাহ। আসলে এটা বাস্তবতা। আপনি যদি আমার আপনার যদি কৃতজ্ঞতার মতো মহান নিয়ামত যদি অন্তর যদি আমি অনুভব না করতে পারি, কোনো সমস্যা নেই, আপনি বাস স্ট্যান্ডে চলে যান, রেল স্টেশনে চলে যান, বিভিন্ন ফুটপাতে চলে যান, দেখবেন ওখানের মধ্যে মানুষ কীভাবে থাকে, গরম, শীত, বৃষ্টি, রাস্তার মধ্যে মানুষ ঘুমাচ্ছে, বাস্তবিক অর্থ। আপনি বিশ্বরোডে চলে যান, ঢাকায় যারা রয়েছে ঢাকায় আমরা যাই, যারা অন্যান্য শহরে রয়েছে আমাদের স্টেশনগুলোতে যাই, রেল স্টেশনে অ্যাভেলেবল পাওয়া যায়, একটা কাপড় পরে আছে সেটাকে গায়ের মধ্যে কোনো রকম পেঁচিয়ে রাতেবেলা ঘুমাচ্ছে, স্টেশনে অহরহ দেখা যায়। আমরা তাদেরকে দেখি, তাদের চিন্তা করি, তাদের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা তারা করতে পারেনি, ব্যবস্থা নাই, এটা তাদের জন্য পরীক্ষা। আর আল্লাহ পাক আমার মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করছে, তাদের শরীর ঢাকার কাপড় নেই, আল্লাহ আমাকে কাপড় দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরে তাদের কাছে তো খাবার খাওয়ার টাকা নেই, আল্লাহ পাক আমাকে নেয়ামত অসংখ্য দিয়েছেন। অনেকের তো বলার শক্তি নেই, জীবনে জন্ম থেকে আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারেনি, আমাকে আলহামদুলিল্লাহ দিয়েছে আল্লাহ পাক। শোনার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, তো তাদের থেকে ভালো কে আছে ভাই? আমি তো আছি। যখনই আমি তাদেরকে দেখবো তখন শুকরিয়া আদায় হবে। কিন্তু আমাদের হয় কি নতুন নতুন পাওয়া, আমার বন্ধুর এটা হয়েছে এটা আমার লাগবে, তার এটা হয়েছে ওটা আমার লাগবে, আমার ছেলে চারটা বাড়ি লাগবে, আমার সন্তান পাঁচটা বাড়ি লাগবে, আমার সাতজনের ফ্যামিলি, আমার চার পাঁচটা গাড়ি লাগবে, আমার অট্টালিকা লাগবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট লাগবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। আরে ভাই, এ চিন্তা তো করি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে কবর হবে, সেই কবরের সামান কে জোগাড় করবে? আমার কবরে আমি যেতে হবে, আমার সন্তানের কবর সে যেতে হবে। এখন তাদেরকে শিক্ষা কে দিবে? তারা আমার থেকে শিক্ষা পাবে যে আমি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা দুনিয়াদার হচ্ছি, সন্তান দুনিয়াদার হচ্ছে, আমরা আল্লাহ পাকের যখন আনুগত্যশীল হয়ে যাবো, সন্তান আমাদের থেকে শিখবে, নেয়ামত সুখী আমাদের থেকে শিখে। আজকে আমরা দেখি মানুষ টাকাকে টাকাই মনে করছে না, ধনাঢ্য পরিবারে যারা সন্তান রয়েছে এরা টাকাকে কাগজের মতো উড়াচ্ছে। কেন? পিতামাতার থেকে শিক্ষা পেয়েছে তারা, তারা টাকাকে টাকা মনে করছে না। অথচ দেখুন, তাদের জন্য অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, 5,000-10,000 টাকা খেয়ে ফেলতেছে। অনেকের এই 5,000-10,000 টাকা দিয়ে এক মাস তারা চলতে পারে। সমস্যা হচ্ছে এটা নেয়ামতের শুকরিয়া চলে গিয়েছে। রহমত আমরা কীভাবে পাবো? নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না, থাকলেও আমরা অন্ধ হয়ে গিয়েছি, দেখছি না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুক। আজকের বিষয় ছিল এটা, রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ পাকের রহমত যদি পেতে চাই, দয়া যদি পেতে চাই, নিজের আখেরাতকে যদি সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। নিয়ামতকে যদি হেফাজত করতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আখেরাত যদি সুন্দরভাবে ভালোভাবে থাকতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। জান্নাত যদি চাই, তারপর তাহলেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা প্রতিটি নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আবারও আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।